যথারীতি এই কামনা করছি।
مؤكدا ان موضوع التخصيب ليس قابلا للتفاوض حسب
সেই সুদু নদীতে এক কিশোর ছেলে ছিল ভাবসাব দেখে বাবা চিন্তা করলো তাকে কামারের কাছে দেবে কাজ শেখাবে। কামারের কাজকর্ম শৈল্পিক হলেও বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ। ওই কাজে ছেলেকে দিলে ছেলের অনুষ্ঠা বাপ বাবা একদিন ছেলের হাত ধরে নিয়েই গেল কামারের কাছে। কামার তার দোকানে ছিল। সালাম এবং কুশল বিনিময়ের পর অলসের বাবা বলল, ওস্তাদ, ছেলেটা আমার যথেষ্ট চালাক চতুর। ভাবছি এই গ্রীষ্মের ছুটির অবসর দিনগুলোতে যেহেতু পড়ালেখা নেই আপনার কাছে রেখে যাব, আপনিও ঠিক আপনার মতো একজন দক্ষ শিল্পী বানিয়েছেন।
ওস্তাদ কামার ভদ্রল অলস ছেলেটার দিকে দৃষ্টিতে তাকিয়ে বললেন, এগুলো হচ্ছে আমার কাজের হাতিয়ার। কোন হাতিয়ার কি কাজে লাগে ছেলেকে ব্যাখ্যা দিয়ে বোঝান। এরপর ছেলেকে হাঁপড় দেখিয়ে বাবাকে বলেন, আপনি চিন্তা করবেন, আমার চেয়েও ভালো কামার বাড়ি ছাড়ব আমাকে। তবে শর্ত হল কাজে মন বসাতে। বাবা বললেন, এই ছেলের অভিভাবক এখন থেকে আপনি। আপনি ভাববেন ও এখন আপনারই ছেলে। যেরকম প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন মনে করবেন দেবেন। আমি শুধু চাই ও এক সুদক্ষ কামার হোক। এই বলে বাবা তার অলস পুত্রকে ওস্তাদ কামারের কাছে সঁপে দিয়ে চলে গেল। বাবা চলে যাওয়ার পর তার অলস ছেলে বুঝতে পারল এটা অলসতা করার জায়গা নয়। তারপরও সে অলস মুহূর্ত কাটাবার ফাঁক ফোকর খুঁজতে লাগল। এ পর্যায়ে নিচ্ছি ছোট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের। কি করে কাজে কম করা যায়, কিভাবে কম পরিশ্রম করে কম ক্লান্ত হওয়া যায়, সেই সব উপায় খুঁজতে লাগলেন ছেলে। ওস্তাদ কামার তাঁর প্রশিক্ষণের কাজ শুরু করে দিল। অলস ছেলেকে কাজের সকল যন্ত্রপাতি সঙ্গে তারপর বলল, কোন যন্ত্র দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে। সবশেষে হাঁপড় দেখিয়ে বলল, দেখো বাবা, আমরা যা কিছুই বানাতে চাই প্রথমে লোহাকে এই কন কনে আগুন জানাই। লোহা গরম হয়ে লাল রঙের হয়ে গেলে নরম হয়ে যায়। ওই নরম অবস্থায় তাকে পিটিয়ে পিটিয়ে যে ডিজাইন করতে চাই এই কাজের জন্য হাঁপড়ের আগুন টকটকে লাল এবং প্রাণবন্ত হতে হবে। হাঁপড়ের ভেতরের আগুন যদি জল চলে না হয়, যদি মিট মিটে লাল হয়, তাহলে কোনো কাজ করে যাবে, লোহাও নরম হবে। এখন যাও বিসমিল্লাহ পড়ে হাঁপড়ের কাছে।
বেলুনের মতো একটা যন্ত্র, বেলুনের উপরের স্তরে রশি লাগিয়ে উপরে কোথাও এমন ভাবে ঘুরিয়ে নিচে আনা হতো যাতে ওই রশি ধরে টান দিলেই হাঁপড়ের ভেতরের বাতাস
আমরা কামারের এই
এই কাজ থেকে হল দম দেয়া ভাসু দেয়া। তুমি এখন হাপুরে দম দিতে থাকো। অলস ছেলে নিজেকে খুব কাজের লোক হিসেবে প্রমাণ দিতে বলল, ঠিক আছে ওস্তাদ। এই বলে হাপুরের পাশে গিয়ে বসল এবং ওস্তাদের কথা বলল। রশি টেনে টেনে হাপুরে বাসন সাজাতে লাগল। এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত আপনাদের গল্প চৌধুরীদের কথাবার্তা। কথা মতো রশি টেনে টেনে হাপুরের বাতাস দিতে লাগলো হলস ছেলে। রশি ধরে টান দিলেই চামড়ার বেলুনের ভেতর থেকে বাতাস হাপুরের ভেতর যেত এবং কয়লার আগুন গনগন করত। এভাবে ঘন্টাখানি কেটে গেল। হলস ছেলে হঠাৎ কাজের চাপে ক্লান্ত হয়ে গেল। তাই ওস্তাদের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ ক্লান্ত হয়ে গেছি, আমার ডান পাটা একটু লম্বা করে দম দিতে পারবো? ওস্তাদ তার কপালের ঘাম মুছে নিয়ে বলল, এত দ্রুত ক্লান্ত হয়ে গেছ? অসুবিধা নেই, ডান পাটা লম্বা করে ছড়িয়ে দাও। এর কিছুক্ষণ পরই অলস ছেলে বলে উঠল, ওস্তাদ বাপাটা একটু লম্বা করে ছেড়ে দেবো? ওস্তাদ অনুমত ছিল বাপাটাও ছড়িয়ে দেবো, কিন্তু ছেলে তাকেও ক্ষান্ত হল। সে বিরক্তি হয়ে উঠতে লাগলো। গাছটা যেন তার জন্য ভয়াবহ কষ্টে বলে বসল, ওস্তাদ একটু শুয়ে শুয়ে কাজ করতে পারবো? অসুবিধা নেই, হাপুরে দম দেওয়ার কাজ হবে। ওস্তাদ এবার এক ঝলকে মাথা ঘুরিয়ে ছেলেটার দিকে
বলল, এরকম কথা তো আর কখনো শুনি না, শুয়ে শুয়ে বিশ্রামও নেবে, কাজও করবে, যদি তাতে তোমার সুবিধা হয়। কিছুক্ষণ পর সে মনে মনে বলল, আমি তো সাংঘাতিক বোকা, হাপুরের পাশে ঘুমিয়ে নিচ্ছি না কেন? ঘুমালেই তো পারি। ছেলে প্রসাদে হাই তুলতে তুলতে ওস্তাদকে বলল, গরম কেমন ক্লান্ত হয়ে যায়, তুমি আমাকে অনুমতি দাও, তাহলে হাপুরের পাশেই ঘুমোতে ঘুমোতে দম দেবো। অলস ছেলের কাণ্ড দেখে রেগে গেল। তার হাতের বিশাল হাতুড়িটা এক পাশে রেখে বলল, তুই মর তবু দম দে। এই ঘটনার পর থেকে যখন কেউ কাজে মনোযোগ না দিয়ে ফাঁকি দেওয়ার অজুপাট খুঁজে বেড়ায়, তখনই বলা হয় মর তবু দম দে। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্প আজ এখানে শেষ হচ্ছে। আবারও কথা হবে আগামী অংশে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা ভাইয়েরা, আসমানের সূরা শীর্ষ ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের আরো কিছু দিক নিয়ে
সূরা আলে ইমরানে এসেছে, তিনি যখন শুনছিলেন, যখন ইমরানের স্ত্রী বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে, এটি আমি তোমার জন্য আশ্রয় দিলাম, তাকে তোমার ক্ষেত্রের জন্য আমার মারিয়ামের মা তথা ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হন তখন তিনি ভেবেছিলেন তার পেটের সন্তানটি হবে ছেলে, তাই তিনি তাকে ইবাদত কেন্দ্রে খাজন করার অনুরোধ করেছিলেন। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর দেখা গেল যে ছেলের পরিবারের একটি মেয়ে জন্ম নিয়েছে, তখন তিনি বিস্মিত হলেন। তাই এই মানুষ পালন করার সময় তিনি
كيف وأنا لم أطلب حتى من أبي مصروف المعتاد أو غيره حتى
তারপর ফেরেশতারা মারিয়ামের কাছে এসে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। পবিত্র কোরআন ঈসা আলাইহিসসালামকে অত্যন্ত বড় মর্যাদা সম্পন্ন নবী হিসেবে উল্লেখ করেছে। তিনি কাদা মাটি দিয়ে পাখির কাঠামো তৈরি করে তা দাফন দিয়ে আল্লাহর ইচ্ছায় তা জীবন্ত পাখিতে পরিণত হত। তিনি জন্মগত অন্ধত্ব দূর করতেন এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন। আল্লাহর নির্দেশে রিজিকে জীবিত করতেন। তিনি সবসময় তার অনুসারীদের বলতেন, মহান আল্লাহ আমার ও তোমাদের
ويتصور بعضهم أن لك منافع في هذه المعونات غير الأجر أرجو لا تفعل
এই জ্ঞান এসে যাওয়ার পরও এখন যে কেউ এ ব্যাপারে তোমার সঙ্গে ঝগড়া করে আমরা ডেকে নেই আমাদের পুত্রগণকে তোমাদের আর আমাদের নারীদেরকে তোমাদের মেয়েদেরকে আর আমাদের নিজেদেরকে আর তোমাদের। তারপর আল্লাহর কাছে এই অভিশাপের চ্যালেঞ্জ
أسألك كشفي الكروب. অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানে এসেছে। বদর ও উহুদ যুদ্ধ সম্পর্কিত আলোচনা সূরা আল ইমরানের আরো দুটি গুরুত্বপূর্ণ এসেছে।
তোমরা মন মরা হয়েও না, দুঃখ করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়ে। এ তো কালের পুনরুত্থান পতন, মানুষের মধ্যে আমিরের আবর্তন। এ সময় ওই অবস্থাটি তোমাদের উপর এজন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে, আর তিনি তোমাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ও
ন্যায়। কেননা জালিমদেরকে আদৌ পছন্দ করেন না।
যুদ্ধের ময়দানে দৃঢ় প্রতিরোধ চালিয়ে যাওয়া, শত্রুর মোকাবেলায় টিক না হওয়া, পালিয়ে না যাওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতি, খোদাই পরীক্ষা এবং যুদ্ধের ময়দানে চরম দুরবস্থার মধ্যে
এছাড়াও মুসলিম ঐক্যের উপর গুরুত্ব আরোপ সূরা আলে ইমরানের আরেকটি আয়াত ঘোষণা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা ও সূরা আলে সম্পর্কে বলেছেন, এই দুই সূরা দুই ফেরেশতার আকৃতি নিয়ে বিচারকে বসে তাদের মানুষের জন্য সাফায়াত করে
اخبار صاحبه بنتيجة استفساره كما لم ينسيها، ولكنه علم ان من ساقه للاتصال بالمنزل له غاية اخرى، وان شاء اجابة صاحبه فليعود الاتصال بالمنزلين السابقين فسيجد صاحبه فيهما كما اخبر.
صوت الجمهورية الإسلامية في إيران.
إيران. بسم الله الرحمن الرحيم، وصلى الله على سيدنا محمد وعلى آله الطيبين الطاهرين، والسلام عليكم ورحمة الله وبركاته. أعزائنا المستمعين، تحية طيبة نقدمها لكم عبر برنامج الواحد لنا أمين. مدح النبي الأكرم صلى الله عليه وآله وسلم. مستمعين الأكرام، من الشعراء الذين قالوا في فضائل النبي الأكرم صلى الله عليه وآله وسلم الشاعر خليل بن أسعد بن أحمد الصديقي، ولد بدمشق عام 1098 هجري، برع في العلوم والآداب. بعد وفاة والده رحل إلى إسطنبول، استقر في إسطنبول حتى وفاته عام 1172 هجري، من شعره في المدح النبوي. سيد الكونين من ذكراه لي طيب ونفح، واسع الصدر إذا ضاق بأهل الأرض فصح، وبه الأكدار زالت حين مس القوم مره، وبه الآفاق ضاقت وانجلى للعين جنفا. مدحه فرض ولكن ليس يحصى ذاك شرح. يا نبي الله يا من أنت الراجي، قال الشاعر عبد العزيز بن سلمان: يبقى الثناء وتنهد الأمنيات، ولكل دهر دولة ورجال، ما نال محبتك رجال وشكرها إلا الصغير عليهم المفضل. من كلام الكاتب الأديب ابن المقفع في مشواه: المستشير وإن كان أفضل من المستشار رأيا، فإنه يزداد بالمشورة عقلا، كالنار تزداد بالودك ذوقا. في الأمثال مثل العربي: من أعجب برأيه فرد. وأخيرا مثل إنجليزي: العطاء مع البشاشة نعمة مضاعفة. وفي النهاية مستمعينا الأكارم، نشكركم على حسن المتابعة والإصغاء، والسلام عليكم ورحمة الله.
22 saatinde orta dalga 639 ve 702 kHz üzerinden dinleyebilirsiniz. Sabah yayınlarımızı ayrıca İran Seda aplikasyonu üzerinden dinleyebilirsiniz. Ayrıca internetten iranradio.ir adresinden yayınlarımızı takip edebilirsiniz.
İran Radyo Podcast.
أيها الضمير المنصرف
والصراع الذي عليه نسير لكي نصبح إيران راديو ميديا ساعة في طرف سنونان لوركاست سلسلة ودها فضل بودكاست دينيين إسترسلس إيران راديو نقطة آي آر سلاش تيري ويب سكسي ويبو سيتنين سوسيال ميديا حسابلنين تاكيب edebilirsin.
بسم الله الرحمن الرحيم والحمد لله الذي برحمته اهتدى المهتدون وبعدله وحكمته ضل الضالون والصلاة والسلام على محمد عبد الله ورسوله تركنا على محجة بيضاء لا يزيغ عنها إلا
أهل الأهواء
والضمين والتحيات الزاكيات إلى أهل المكرمين وخاصته من عدوية مستمعين الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته والترحيب موصول بحضراتكم وبكم وإليكم وأنتم معنا في هذه الصفحات التي نقلبها غداً لعلي بن أبي طالب عليه السلام حيث قراءة الشعر والتجلي فيه من قصائد شعراء أهل السعودية اخترني لحضراتكم قصيدة للقراءة من نظم الشعر الشيخ علي فرج في البدء نتعرف على سيرة البنت وسيل الشعر ثم قراءة ونختار له لحضراتكم تفضل بالمتابعة
Şimdi diğer fosili ülkelerden daha fazla insanın suikastı düzenlemiştir. Bu podcast'te bu kitabın verilerini kullanarak Siyonist rejimin gerçekleştirdiği gizli suikastların tarihini ve bu rejimin İngiliz yetkilileri Suriye ve Hamas liderlerini Lübnan Hizbullah'ına Filistin Kurtuluş Örgütü ve İran İslam
Cumhuriyeti'nin وفيها نشأ ودرعي حتى أنهى دراسة ثانية في الفرع الأدبي ثم التحق بالحوزة العلمية عام 1410 في النجف الأشرف ثم السورية ثم قرن المقدسة وهو أستاذ حوزة فاضل بالإضافة إلى نشاطه الأدبي المميز من خلال الندوات والاحتفالات في بلده وأرض المهجر على حد سواء وما يزال يرفد الحركة الثقافية بنتاجاته كما تربطه بإخوانه أدباء الهجرة علائق خاصة وله ديوان نسيج المرايا وأيضا أصداء النغم المسافر وكتابان تكوين البلاغة وكائن اللغة وله أكثر من مؤلف مخطوط وغيرها مما يعكف عليه في المراجعة والتحقيق. الآن أنتم أعزائنا كرامنا مدعوون لمتابعة ما اخترناه من شعره.
devamlı İslami inkılabla hükümetler ziyaret
edilir. 29 Kasım 1947 Birleşmiş Milletler Genel Kurulu Filistin'in bölünmesi ve bağımsız bir Yahudi devleti
kurulmasıydı.
Birleşmiş Milletler'in bu eylemiyle birlikte Filistinli Araplar ile Siyonist Yahudiler arasında çalışmalar başladı. Filistin güçleri ve kuvvetleri kurulundan Hasan Salami 2 Mısır askeri otobüsün kusura çıktı. Aralarında çıkan çatışmalarda sayı ve yaralı geride kaldı. Siyonistlerin yayılmacılığına ve işgaline karşı zırh ve cesaret sergileri Hasan Salami o dönemde Arap dünyasının kahramanı haline geldi. Hatta 500 kişilik gerilla üretilen doğuşun terörünü sağladı. Hasan Salami'nin cesur eylemleri medyalara yansıdı. Mısır dergisi El Muzaffer Hasan Salami'nin bir fotoğrafını ve 12 Ocak 1988 Güney Cephesi'nin kahramanı Hasan Salami'nin Filistinlilerin olası saldırılarına karşı derşmirini hazırlanan Benjamin İsrail hükümetinin başbakanı Ben-Gurion, Arap ülkelerinin Filistin halkını destekleyici Ben-Gurion dedi, İsrail'deki Siyonist'in Arap ülkelerinin saldırılarına karşı savunmacı çok sayıf ve buna dönüşüm düşünmeliydi. Agana örgütünün Arap ve وقد وقف السلطان يونس كما وفق
وقد صعد العرش الرفيع ومن انتهت حكاياه ومن انتهت حكاياه إلا الكف قد رفع الكف
نسير في دنيا راحتين قوافل نسير إلى عينيك نستمطر العطف أجل هذا وصلنا للشواطئ
فأبحرت
مراكبنا العطش وجنت بها غشفة
bir ay sonra Hagan'ın
öldüğü
Sar operasyonu başlattı. Filistinliler Filistin'e ulaştı. Hagan'ın öldüğü
sonra
Yahud öldü. Bu operasyonun Arap siyasi gruplarının liderlerini öldürmek veya yakalamak, Arap siyasi ve ekonomik merkezlerini sağlamak gibi üç hedefi olduğunu söyledi. Bu Hagan'ın operasyon hedeflerinin başında elbette Hasan Salami bulundu. Bilindiği üzere Hasan Salami İngiliz sömürge sürecinde Filistin'in sömürgeleştirmesine karşı mücadele etti. Salami, Ekmacı Emine Hüseyin'in de aralarında bulundu. Bazı beraberlik etmişler, İngiliz ordusunun aralarına arasında aldıktan sonra Filistin'den ayrıldı. 1942'de Salami ve El Hüseyin'in Almanlarla birlikte Atlas operasyonunu tasarladı. Bu kapsamlı operasyonda Almanların Arap komutanlarıyla birlikte helikopter pisti ve paraşütle Filistin topraklarına girmeleri gerekiyordu. Bu operasyon amacı Filistin'de İngilizler üzerinde daha fazla baskı oluşturmaktı. Elbette bu operasyonun başarısı düşünülmüştü. 4 Ekim 1944'te Hasan Salami ve diğer 4 kişi İngiliz askeri güçleri tarafından Eriyan'ın yakınlarındaki ıssız bir mahallede öldürüldü. İkinci Dünya Savaşı'nın bitiminden sonra İngiliz şehri Salami ateşi Yahudi toplumunun yönetiminin çoğu zamanı Yahudi toplumunun siyasi departmanı 1945 ila 1948 yılları arasında El Hüseyin'in yerini tespit etmek ve ona suikast düzenlemek
için çeşitli girişimler durdurdu. Öte yandan Pagan'ı öldürdüğünün Hasan Salami ile ilgili bir operasyonu bu Filistin komutana ulaşmak için insani ve elektronik bilgileri kullanıldı. Pagan'ı tırı öldürün istihbarat bilimleri merkezi Yafa bölgesini diğer bölgeleri bağlayan merkezi telefonlarını almaksızdı. Pagan'ı öldürdüğü telefon hatlarını dinleyerek Filistin liderlerinin konuşmalarını dinledi. Salami de konuşmaları bilinen kişilerden biriydi. Pagan'ı ajanları arabasının önünü kapatmayı planladılar. Ancak Pagan'a güçlenen hususu ortaya çıktı ve Salami'nin suikast planı başarısızlıkla sonuçlandı. Salami, Pagan'ın planladığı birkaç suikastten sar kurtuldu. Sar operasyonunda Pagan'ın hedeflerinin neredeyse tamamı yenildiği planlandı. Ancak Salami, nihayet Haziran 1948'deki çatışmalarda şehit düştü. Salami'ye saldıran kişi, onun kimliğini bile bilmiyordu. Hakan'ın bir diğer terör birimi Palyan veya Deniz Mangası, birbirine ise Arap Mangası adını meşhurdu. Arap Mangası, güçleri Arapların İsveti altında faaliyet gösteren gizli bir komando gibiydi. Palyama Hayfa Limanı'nın kurumunu ele geçirmesi emredildi. Hayfa Limanı, İngiliz kuvvetinin çekilmesinden sonra Filistin'in en önemli deniz kapısıydı. Bu manganın görevi İsrail ordusunun silahlarını ve teçhizatını gemiyle Filistin'den çıkarmasından önce mümkün olan en kısa sürede Araplardan önce onu ele geçirmekti. Avraham'dan Palyan güçleri hakkında şunlar sunuyor. Hayfa ve kuzeydeki odak noktamız silah almaya çalışan Araplardı. Onları takip eder, öldürürdük. Hakan'a Arap mangası, Hakan'ın seçkin güçlerinin Filistinli mücadelecilerinin saflarına derinlemesinin düzeltilmesine izin vermeye karar vermesini sağladı. Amaçları bilgi toplamak, terör ve sabotaj operasyonları gerçekleştirmekti. Bu manganın güçleri çoğunlukla Yahudi göçmenlerden oluşmuştu. Arap mangası kuvvetlerinin eğitimi, komando taktiklerini, bombalar ve İslami gelenekler ve Arap geleneklerinin ayrıntılı bir şekilde incelenmesini içeriyordu. Arap mangası ile Palyan biriminin işbirliği, Şehlim el-Hatib suikast planının oluşmasına yol açtı. Bu şahıs, Filistin'deki İslami örgütlerin başındaydı ve her zaman Sar operasyonunun suikast tasarındaki ana hareketlerden biriydi. El-Hatib'in Filistin'de Şubat 1948'de El Hatip bir arabayla Suriye'den dönerken bir Arap ekibi onu pusuya düşürdü ve hedef aldı. Bu suikast operasyonunda El Hatip ağır yaralandı. Bundan sonra Filistin'den ayrıldı ve tüm siyasi faaliyetlerden çekildi. Birkaç gün sonra Avrupa'da kendi casuslarından bir grup Arap'ın bir kafede Hayfa'nın Yahudi mahallesindeki yoğun nüfuslu bir bölgede bir arabayı havaya uçurmak hakkında konuştuğunu duydu. Öte yandan Arap mahallesi de bir kamyona bomba yerleştirip Arapların yaşadığı bir bölgeye sürdü. Onlar kendilerini kırık bir su borusunu tamir etmeye gelen işçiler olarak tanıdılar. Arap ekibindeki kişiler kamyonu bir garajın hemen park ettikten sonra oradan kaçtı. Birkaç dakika sonra bu kamyonun içinde patlayan bomba nedeniyle 5 Filistinli hayatını kaybetti. Elbette Ben Gurion bu eylemden sonra ne bekleyeceğini biliyordu. Ben Gurion birkaç yıl önce Arap ülkelerinde derin kaynak ağlarının kurulması emrini vermişti. Şimdi İsrail Devleti'nin kuruluşunun duyurulmasına 3 gün kala Yahudi Ajansı'nın siyasi departmanı müdürü Ruven Shiloah, Ben Gurion'a Arap ülkelerinin 15 Mayıs'ta eş zamanlı saldırı kararı verdiklerini bildirdi. Arap ülkeleri ağır askeri teçhizat eksikliğini ve İsrail Hava Kuvvetleri'ne güveniyordu. Shiloah, Ben Gurion'a saldırı planlarının ayrıntılarını açıkladı. Bilgiler doğruydu. Gece yarısı İsrail Devleti'nin kurulduğunu duyurduktan sonra 7 Arap ordusu saldırdı. Kuvvetlerinin ve teçhizatlarının sayısı kurulu İsrail Devleti'nin kuvvetlerinden çok daha fazlaydı. Arap ortak kuvvetleri saldırının başlangıcında iyi ilerleme kaydetti. Bazı kasabaları ele geçirerek hasar ve kayıplara neden oldu. Savaşın başlamasıyla birlikte Ben Gurion'un İsrail Devleti'nin kurulduğunu duyurmasının arasında İsrailler olarak anılan Yahudiler hızla bir araya gelerek Araplara karşı saldırılar başlattılar. Bir ay sonra Birleşmiş Milletler Özel Elçisi Hont Folk Bernadotte aracılığıyla geçici bir ateşkes sağlandı. Savaş yeniden başladığında İsrail istihbarat ve dış yardımı yöneterek Arap güçlerini geri püskürtmeyi başardı. İsrail güçleri Birleşmiş Milletler'in bölme planında İsrail hükümetine tahsis edilen alanları kademeli olarak ele geçirmeyi başardı. İsrail büyük orduları mağlup etmesine rağmen Ben Gurion İsrail ordusunun ilk ve kısa vadeli zaferinden pek emin değildi. Çünkü savaşta Araplar mağlup olmasına rağmen hem Filistin'de yaşayan Araplar hem de Arap ülkelerin Arapları kurulan İsrail devletinin meşruiyetini kabul etmemelerdi. Onlar İsrail'i yok etmeyi ve Filistinli mültecileri evlerine geri döndürmeyi yemin ettiler. Ben Gurion ayrıca İsrail savunma yazmışlarının uzun vadede İsrail'i savunamayacağını da biliyordu. Bu nedenle Ben Gurion, Hagana örgütünün kalıntılarını kullanarak İsrail hükümetine uygun bir casusluk, terörist sistemi kurdu.
عن النبي الأكرم صلى الله عليه وآله وسلم أنه قال شر الرواية رواية الكذب وشر العمل عمل وشر الندامة ندامة يوم القيامة وشر الكسب كسب الربا وشر المكر
7 Haziran 1948 Ben Gurion, Şiloah Başkanlığı'ndaki baş danışmanlarını ve yardımcılarını Tel Aviv'deki ofisine çağırdı. Ben Gurion'a gönderildiği bir notta Şiloah şunları yazdı. Bilgiler savaş
içinde olduğumuz
siyasi ve askeri bir araçtı. Ayrıca bilgiler barış zamanında da ihtiyaç duyulan kalıcı bir araçtı. O gün Ben Gurion 3 teşkilatın kurulması emredildi. Bunlardan ilki İbranice Amal kelimesiyle bilinen İsrail Kuvvetleri Genel Kumarası'ydı. İkinci teşkilat Şimbet veya Şabat'tı ve üçüncüsü ise İsrail dışında istihbarat toplama ve casusluk faaliyetinde bulunan Yahudi Teşkilatı bölümü İsrail Dışişleri Bakanlığı'nın bir alt kümesi
Bismillahirrahmanirrahim. Elhamdülillahirrahmanirrahim.
Böylece Hagana örgütünün hizmet ve istihbarat bilimlerinden geriye kalanlar çeşitli güvenlik servisleri ve casusluk çevrelerinin
bulunduğu
ve entegre edildi. Artık bu üç örgütün hiçbiri ruhu ilk ay ve yıllarda güzelliği ve organize bir şekilde faaliyet göstermedi. Buna ilaveten İsrail istihbarat güçleri arasında çalışma alanı ve toprak konusunda epeyce anlaşmazlık yaşandı. Mosul komutanlarından İsrail
Haleli
şöyle bir zor yollardı. Bir ülke oluşmuştur
لما لديه من الاختيار في تمشية الأمور في مختلف جوانب حياته لكن عليه أن يعلم
أن لهذا العالم
يترك الأمور تذهب كما يشاء كل إنسان بدون مجاهد بل أن للحياة الإنسانية أهداف أسمى وأرقى مما يروم إليه البعض والتي قد كلام الإمام سلام الله عليه يشدد على أن الله هو صاحب الإرادة المطلقة وأن الأمور في الحياة قد تتغير بشكل غير متوقع بسبب إرادته والحكمة تدعو إلى التفكر في مشيئة الله والاعتراف بأن هناك قوة تتجاوز إرادة البشر يمكن أن تكون هذه الفكرة مصدر راحة للناس في مواجهة التحديات حيث تذكرهم أن هناك شيئا أكبر يتحكم في مجريات الأمور فالدعوة إلى الإيمان بالله من خلال تأثيره في حياة الإنسان وما يقدره الله تعالى للإنسان وما يتصرف فيه كيف يشاء وفقا لحكمته عز وجل هذه الدعوة المتعالية فيها التدبر من حيث يشعر العبد أو لا يشعر تدل خلال واضحة وأشهد على وجود الله تعالى عندما يجعل
إسرائيل قوة
غيبية تحميه وتحفظه وترتب شأنه وقضاياه. على الإنسان أن يعرف أنه مرعي وملكوت، وهذا أمر يشمل كل المخلوقات. خالقها يحميها ومن صور الحماية والتسبيح أن يصرف الرجل عن أداء عمل كان متوجه إليه أو باشر به فلا يكون له مشتري. ثم يكتشف بعد ذلك أن عدم إكمال العمل والشواهد في حياته اليومية وعلى مدى التاريخ العالم كثير جدا. وإذا هناك مصطلح معروف نقول الخمسون وقع عندما لم نصل إلى
أهدافه.
كل مؤمن بذل جهده من فكر وإرادة وهمة وعزم ثم لم يصل إلى
أهدافه، وذلك يكون لمصلحته وإرادته.
وإيجاد هذا التحول في حياة الإنسان فرصة لأن يفكر جيدا ويعرف ويتيقن أرض الله
وقد أصلح على حب 300 بين فلسطيني مرتجين geri dönüşünün kabul etmesi gerekiyor. İsrail bu planla ayaklanmalıydı. Bu nedenle Lehi'nin bir aşk kez kamuya açık uyarılar da bulundu. Uyarılar şehirlerin kapı ve duvarlarına afiş şeklinde asıldı. Bu afişler üzerinde şöyle yazıyordu: Ajan Bernadotte'a tavsiye ülkemizden defol. Lehi bile daha da ileri giderek Bernadotte'u açıkça tehdit etti ve komut Bernadotte'un sonunun Hünov gibi olacağını söyledi. Elbette Bernadotte bu tehditleri görmezden geldi ve hatta Birleşmiş Milletler müfettişleri ve gözlemcilerine silah taşıma emrini verdi. Şamir, komut Bernadotte'un planının onaylayacağını anlayınca
يشير الإمام عليه السلام إلى أنه عرف الله سبحانه وتعالى في هذه الأمور التي تحصل في حياة كل إنسان على مدى العمر على المستوى الفردي وعلى المستوى الجماعي والدولي، وهذا يعكس عمق الإيمان بالله. إن الله قد يغير القرارات والعزائم التي اتخذها الناس، الأمور قد تتغير في لحظة وقد لا تسير كما يخطط لها الإنسان، وأن الله قادر على حل العقود أي إلغاء الاتفاقات والروابط التي تربط بين الأشياء أو الأشخاص. هنا يعبر الإمام عن قدرة الله على تغيير الأمور وإعادة ترتيبها، وأيضا إبطال النوايا والطلعات التي يحملها الناس. حتى الأهداف والطموحات التي يسعى إليها البشر قد تتغير أو تتعطل بإرادة الله سبحانه وتعالى. إن أرادوا خراب العالم والفساد وقد نهب الثراء وعبادة الحسنات نظرا لما يمتلكون من آليات وثروات وقدرات عسكرية، فإنه سيتحقق في الإنسان لا توجد أي حكمة تخلق العالم سوى إرادة وكم هي القصص في القرآن الكريم عن حياة الأنبياء سلام الله عليهم الذين أعزهم الله والطواغيت الذين أذلهم الله، وإنما نشهده اليوم من ظلم على المجتمع الإسلامي والإيماني والناس العزال والمؤمنين الصابرين في كافة البقاع سواء في غزة أو لبنان أو اليمن. لأنه لا يدوم وأن يد الله فوق أيديه، لأن عزم الصابرين وإرادة المجاهدين وهمة المستضعفين بالاتكال على الله ومجد العون منه ستتفوق على إرادة الغاصبين من الصهاينة وأسيادها المستقرين. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل، ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. في العزة لله إلهي وسيدي، فأعطني من فضلك وسعة رحمتك غفران خطيئتي وستر عورتي وإظهار شعثرتي وتحقيق رجائي وبلوغ أملي، فإنك ثقتي وعزتي وأنت حسني وكفى ونعم الوكيل، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا إله إلا أنت إني كنت من الظالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله.
كنتم مع الشيخ محمد مهدي التسخيري في برنامج درر البلاء.
وفي المحاسن أحمد والوحي ربا. قال النبي محمد من كنت مولاه، هذا علي سيد فاز من ولاه، وبالكتاب مسدد والنور معنا، باب العلوم ومرشد هو آيات الله. من ناداه أو لبه حين دعاه نال مناه، هو في الشدائد مجيد والفضل يمنى، هو في المحاسن أحمد والوحي ربه. إنا عشاق كيا حيدر نهوى الخير ولا نهوى الشر، العقل بحبك يأمرنا والدين بحبك قد أمر، نهواك أبا حسن نهواك من الأصناف وخلق والله بحبك أمرنا فرقاً فيما نرمى، من أنزل في حقك آياً يتلى ولشخصك قد أمر، يتلى ولشخصك قد أمر،
Sudaki suların %97,2'si olan 1.320 milyon kilometreküp Doğal yüzyıllar %1,7 oranıyla yaklaşık 25 milyon kilometre küp, yeraltı suları %0,9 olan 13 milyon kilometre küp, denizlerde, göller ve nehirlerde olan tatlı sular %0,02 oranla 250 bin kilometre küp ve atmosferde 0,001 oranıyla 13 bin kilometre küp su buharı gezegenimizin toplam sularını oluşturuyor. Bu arada tatlı su ve insanın kullanabileceği sular ki hepsi de içme suyu değildir. Genelde ve çeşitli alanlarda kullanılmasıyla ilgili dünya ortalaması konusunda yayınlanan değerler bu miktarın yaklaşık %64'ünün tarım, %23'ünün endüstri ve sadece %8'inin evde kullanıldığını gösteriyor. Diğer yandan dünyada su krizinin durumuyla ilgili araştırmalar mevcut sular nedeniyle dünyanın mavi gezegeni olarak bilinmesine rağmen suların %97'sinin denizler ve okyanuslarda ve yaklaşık %2'sinin de buzullar olarak kutuplarda bulunduğunu gösterirken geriye kalan %1'in büyük bir bölümünde yer altında olduğu ve hafriyat ile çıkarılması kolay olmadığı ve insanın imkanları dışındadığını gösteriyor. Tabii ki bu duruma İklim değişikliği ve yer kürenin ısınma sürecinde iklimi unutmamak gerekir. Zira anormal buharlaşma ise su krizini daha da yoğunlaştırır.
مباشرة مع الولايات المتحدة لكنها لم تفضي إلى نتيجة ولا توقعنا